ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি সুগুপ্তেন শ্রী কুই সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট,
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানব পাচার ২০১৯ শীর্ষক প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে বাংলাদেশে নারী এবং শিশুরা মানব পাচারের ক্ষেত্রে বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছেন।
ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন,
বাংলাদেশ সরকার সুবিধাভোগী একটি বিশেষ গোষ্ঠীকে তুষ্ট করার জন্য ২০১৯-২০ অর্থ বছরের জন্য একটি গতানুগতিক বাজেট ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন,
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার আজ আবার মুসলমানদের তাৎক্ষণিক তিন তালাক প্রথা রদ করতে লোকসভায় বিল পেশ করেছে।
এছাড়াও রয়েছে নিয়মিত আয়োজন আলাপন, আজকের বিষয় রোহিঙ্গা সংকট ও পরিবেশ বিপর্যয়। তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ইরান যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হরমুজ প্রণালীতে গুলি করে যে ভূপাতিত করেছে তার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি স্থাপনায় অভিযান চালানোর জন্য সর্বতোভাবে প্রস্তুত ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইরানের সাধারণ মানুষের প্রাণনাশের কথা ভেবেই এই আক্রমণ আমেরিকা বন্ধ করেছে। দ্য নিউইয়র্ক টাইমসে প্রথমে এক প্রতিবেদনে বলা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প প্রাথমিকভাবে ইরানের র্যাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যাটারির ওপর হামলার অনুমোদন দেয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দেন, কিন্তু অজানা কারণে তা বাতিল করা হয়। তবে এ বিষয়ে ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। ওয়াশিংটন পোস্ট ও অন্যান্য প্রচার মাধ্যমে প্রচারিত খবরে এর পরপরই আরেকটি সংবাদে বলা হয়েছিল প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্ট পাল্টা হামলার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশ সরকার সুবিধাভোগী একটি বিশেষ গোষ্ঠীকে তুষ্ট করার উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও ২০১৯-২০ অর্থ বছরের জন্য একটি গতানুগতিক বাজেট ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে সুশীল সমাজের প্রতিনিধিরা। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা প্রতিনিধি জহুরুল আলম।
শুক্রবার ঢাকায় সুশাসনের জন্য নাগরিক বা সুজন আয়োজিত বাজেট ভাবনা নিয়ে এক গোলটেবিল আলোচনায় বক্তারা প্রস্তাবিত বাজেটের কড়া সমালোচনা করে বাজেটকে জনমুখী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা খেলাপি ঋণ সহ ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে অভিযোগ করেছেন উন্নয়ন প্রকল্প, নির্বাচন ও খরচের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হচ্ছে। এ বিষয়ে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি বলেন,
জনগণের টাকা লুটপাটের ধারাবাহিকতা এটা এই বাজেটের মধ্যে কেবল অব্যাহত আছে তাই নয়, সেটাকে আরো খোলাখুলি ভাবে একটা পৃষ্ঠপোষকতা দেওয়ার নীতি নেওয়া।
অর্থনীতিবিদ ডক্টর আনু মোহাম্মদ বলেন,
উন্নয়ন প্রকল্প যা বলতে যা বোঝায় সেটা আমরা কার্যকর ভাবে দেখতে পাচ্ছি না।
সমাজে যে আয় বৈষম্য বাড়ছে তা কমাতে প্রস্তাবিত বাজেটে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও বক্তারা অভিযোগ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ায় দুদিনের সফর শেষ করলেন। উত্তর কোরিয়ার সফরকালে শি জিনপিং দেশটিকে নতুনভাবে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পারমাণবিক চুক্তি সংক্রান্ত বৈঠকে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে তা অতিক্রম করে গঠনমূলক ভূমিকা নেওয়ার ক্ষেত্রে সাহায্যের আশ্বাস দিয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ভোজসভায় শি বলেন, কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়ায় অর্থনৈতিক উন্নয়নের প্রবর্তিত নতুন কৌশল গ্রহণ, দেশের মানুষের জীবনযাত্রার উন্নয়ন, দেশের সাম্যবাদী ধ্যান ধারণা উৎসাহিত করার নতুন জোয়ার এনে দিয়েছেন তিনি। শি পারমাণবিক বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সকল পক্ষই শান্তি চায় এবং ওই অঞ্চলে তথা সারা বিশ্বে শান্তির জন্য, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য সকলেই বৃহত্তর অবদান রাখতে চায়।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার আজ মুসলমানদের তাৎক্ষণিক তিন তালাক প্রথার রদ করতে লোকসভায় বিল পেশ করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
ষোড়শ লোকসভায় বিলটি সংসদের দুই সভাতে পাশ করানো যায়নি, তাই শুক্রবার সপ্তদশ লোকসভার শুরুতেই বিলটি আবার পেশ করল নরেন্দ্র মোদী সরকার এবং যথারীতি প্রথম থেকেই তীব্র আপত্তি জানাতে শুরু করে দিল কংগ্রেস, তৃণমূল সহ একাধিক আঞ্চলিক দল। এমনকি এনডিএর শরিক বিহারের নীতিশ কুমার, ওড়িশার নবীন পট্টনায়ক, তেলেঙ্গানার জগন রেড্ডিরাও এর বিরুদ্ধে। প্রস্তাবিত বিলটিতে শুধু তিন তালাক প্রথা রদ করার কথা বলা হয়নি, নতুন আইন প্রণয়নের পরেও তিন তালাক দেওয়া ও তা জোর করে মানতে বাধ্য করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রয়েছে, যাতে স্বামীকে তিন বছর পর্যন্ত হাজতবাস করতে হবে। তালাক প্রথা নিষিদ্ধ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের ওই নির্দেশ অনুযায়ী মোদী সরকারের গত মেয়াদে লোকসভায় বিলটি পাশ করা হয়েছিল, তা পাশও হয়ে গেছিল, কিন্তু রাজ্যসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলটি পাশ করানো যায়নি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী সপ্তাহে নতুন দিল্লি সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আমেরিকার সঙ্গে ভারতের সার্বিক সম্পর্ক যে অত্যন্ত ইতিবাচক তা একই রকম থাকবে। দুদেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও জুন মাসের ২৫ তারিখে ভারতে যাচ্ছেন। নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের মতো জয়লাভ করার পর যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম উচ্চ পর্যায়ের সফর। ওয়াশিংটন ভারতকে যে বাড়তি সুবিধা প্রদান করে আসছিল তা এ মাসে বন্ধ করার পর নতুন দিল্লি পাল্টা জবাবে আমেরিকার ২৮টি জিনিসের ওপরে বর্ধিত হারে শুল্ক আরোপ করায় দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে উত্তেজনা বাড়ার পরপরই পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই সফরে যাচ্ছেন। দুদেশের মধ্যে H-1B ভিসা প্রদানের বিষয় নিয়েও আলোচনা থাকবে। ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট শুরু হওয়ার পর থেকে শুরু করে উত্তপ্ত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া, কাকিনাড়া সহ বারাকপুরের বিস্তীর্ণ এলাকা। একাধিক হিংসার খবরের শিরোনাম হয়ে এসেছে ভাটপাড়া। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা পরমাশিস ঘোষরায়।
গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় নতুন থানা উদ্বোধনকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ভাটপাড়া, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। আজই সংসদে দিলীপ ঘোষ বলেন, ভাটপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রতিনিধি দল পাঠানোর আর্জি জানান পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বারাকপুরের পুলিশ কমিশনারেটের ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি, জমা দেওয়া হয় স্মারকলিপিও। ইতিমধ্যে ভাটপাড়া ও তার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, রাতভর চলছে পুলিশি টহল। এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। এদিকে ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল আসছে বিজেপির ৩ সদস্যের প্রতিনিধি দল। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের ষষ্ঠ বৃহত্তর রাজ্য চেন্নাইয়ে এ সপ্তাহে পানির আধারগুলো প্রায় শূন্য অবস্থায় পৌঁছেছে। বিত্তশালীরা অন্যান্য জায়গা থেকে ট্রাকে করে পানি আনিয়ে নিচ্ছেন, কিন্তু দরিদ্র জনগণ পানির জন্য গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সরকারি পানি সরবরাহের আশায় অপেক্ষা করছেন। চেন্নাইয়ে বেশ কিছু রেস্তোরাঁ বন্ধ রাখা হয়েছে, অনেক অফিস আদালতও কাজের সময় কমিয়ে দিয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের শহরগুলোতে দীর্ঘকাল ধরে ক্রমাগত পানির অভাব চলছে। হংকংয়ে শুক্রবার হাজার হাজার প্রতিবাদী ছাত্র কালো পোশাক পরে মিছিল করে। তারা বিতর্কিত বহিঃসমর্পণ বিলটি সম্পূর্ণভাবে বাতিল করায় এবং বেইজিং পন্থী নেতা ক্যারি লেমের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। প্রতিবাদকারীদের কারণে সড়ক মহাসড়কে যানজট সৃষ্টি হয় এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। হংকংয়ের আইন পরিষদে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে প্রধান হাইওয়ে, সেটিও বন্ধ হয়ে যায়, তবে সরকার শুক্রবার আইন মন্ত্রণালয় বন্ধ করে দেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটারে এবং ১৫৭৫ কিলোহার্টজে। Thank you. ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে যে কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলে উদ্বেগ দেখা দিয়েছে তাই নয়, গোটা বিশ্বই উদ্বিগ্ন। বিদেশি তেল ট্যাঙ্কারে ওমান উপসাগরে সাম্প্রতিক আক্রমণ এবং অতি সম্প্রতি হরমুজ প্রণালী অঞ্চলে ইরান যে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করে তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টা আক্রমণের সম্ভাবনা এবং সে নিয়ে সিদ্ধান্তহীনতা, এ সব কিছুই গোটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খানের সঙ্গে টেলিফোনে কথা বলছেন সহকর্মী আনিস আহমেদ।
ধন্যবাদ শেখ গুপ্তা। অধ্যাপক শাহাব এনাম খান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
ইরান আক্রমণের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের যে সিদ্ধান্ত বদলের খবর আমরা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট সূত্রে জেনেছি এবং অতি সম্প্রতি প্রেসিডেন্ট নিজেও টুইট করে জানিয়েছেন যে তিনি এই সিদ্ধান্ত পাল্টেছেন, তাতে আপনার কি মনে হয় প্রেসিডেন্টের এই দোদুল্যমানতার কারণ কি হতে পারে? প্রেসিডেন্ট বলছেন যে কিছু মানুষের জীবন যেত, এ কথা ভেবেই তিনি এই আক্রমণটা থামিয়ে দেন, আপনার কি ব্যাখ্যা?
ধন্যবাদ আনিস ভাই। খুব ইন্টারেস্টিং একটা সময় আমরা যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু অ্যাব্রাপ্টলি এই ডিসিশনটা নিয়েছেন যে উনি আর ইরান স্ট্রাইকে যাবেন না, প্লাস বেশ কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করেছে। প্রথম যে কাজটা করেছে সেটা হলো রিস্ক অফ মিসক্যালকুলেশন, অর্থাৎ এখানে একটা বড় রকমের মিসক্যালকুলেশন হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই মুহূর্তে কিন্তু চীন, রাশিয়া এবং টার্কিকে ঘিরে আরেক রকমের পলিটিক্যাল অ্যাক্সিস কিন্তু তৈরি হচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা থাকে সেটা হলো ড্রোন কিন্তু অনেক বেশি সিম্বলিক, যেটাকে এগেইন আমরা স্ট্র্যাটেজিক ভাষায় মিসক্যালকুলেশনকে বলে থাকি, কারণ আপনার এই ড্রোনকে যখন ভূপাতিত করা হয়েছে হরমুজ স্ট্রেইটে, সেক্ষেত্রে কিন্তু ইরানের যে মিলিটারি ক্যাপাবিলিটি সেটাকেও কিন্তু এই মুহূর্তে সামনে নিয়ে আসা হয়েছে। ডোমেস্টিক পলিটিক্সে আপনি যদি দেখেন, ডেমোক্রেট থেকে শুরু করে কিংবা আপনি যদি ইভেন রিপাবলিকান পার্টির মধ্যে কিন্তু এই পুরো বিষয়টাকে নিয়ে একটা বড় ধরনের ডিবেট চলছে। পার্টিকুলারলি আপনি যদি রিপাবলিকান পার্টির স্টলওয়ার্ড এলিজাবেথ ওয়ারেন বা ব্রায়ান শায়ার্স বা চার্লস শুমার, ইভেন আপনি ন্যান্সি পেলোসিকে যদি নেন, প্রত্যেকেই কিন্তু এটাকে খুব স্ট্রংলি কন্ডেম করছে। ওয়াং ই চাইনিজ ফরেন মিনিস্টার এই মুহূর্তে সিরিয়াতে ভ্রমণ করছেন, ফলে তার সাথে যে একটা নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে এবং সিরিয়া যে চাচ্ছে যে টার্কি এবং মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে চলে যাক, এই ক্যালকুলেশন এগুলো চলে এসছে। আর লাস্ট যেটা হলো যে এইটাকে জাস্টিফাই করার মতো এনাফ মানে ক্রেডিবল ফ্যাক্টস নাই, যেটা ন্যান্সি পেলোসিকে তো বলেছেন, অর্থাৎ ইকোনমিক্যালি ইরান কিন্তু ডিক্লাইন মুডে আছে, ফলে এখানে যে ম্যাক্সিমাম প্রেশার থিওরি, সেই প্রেশার থিওরিকেও যদি আমরা নিয়ে থাকি, এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে প্রোভোকেশনটা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, যে কোনো পলিটিক্যাল ক্রাইসিস বা পলিটিক্যাল অ্যাক্সিস বলেন, কারো কাছে অ্যাকসেপ্টেবল হবে না। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাকে একটু দেরি করে হলেও হয়তো বা কনসিডারেশনে নিয়েছেন।
জি, আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বৈরিতা চলছে বহুদিন ধরে, ইরানি ইসলামী বিপ্লবের সময় থেকেই বলা যায়। ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর পরমাণু চুক্তি স্বাক্ষরিত হবার পর এই উত্তেজনা খানিকটা কমে এসেছিল। ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসবার পর থেকেই ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প কেন এই চুক্তি পরিত্যাগ করলেন?
এটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা কিন্তু বারাক ওবামার একটা সাকসেসফুল লিগেসি তৈরি হয়েছিল। অনেক ক্ষেত্রেই আমরা এই বিষয়টাকে দেখি যে হয়তোবা ওবামা লিগেসি বা ডেমোক্রেটিক পার্টির যে এক ধরনের সফট অ্যাপ্রোচ ছিল ইরানের ব্যাপারে এবং তাদের যে একটা কালেকটিভ সিকিউরিটি মেকানিজম নেটো বা ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে তৈরি করা, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি আলট্রা কনজারভেটিভ মুডে চলে গেছেন। ফলে আপনি যদি দেখেন যে সৌদি, ইউএই বা ইসরায়েল অ্যালায়েন্স বা লবি, এই ফ্যাক্টরগুলি কিন্তু খুব বড় রকমের কাজ করেছে ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো ট্রাম্প প্রশাসনের কিন্তু একটা ইলেকট্রাল প্লেজ ছিল যে ইরান সম্পর্কে এক ধরনের মানে উগ্র জাতীয়তাবাদ যদি বলেন কিংবা আপনি যদি অর্থোডক্স কনজারভেটিভিজম বলেন, সেই প্রেক্ষিতে কিন্তু তার জন্য এটা ইলেকট্রাল প্লেজ ডেলিভার করার মতো হতে পারে। কংগ্রেস কিন্তু এই জায়গাতে তার একটা লিগাল লুপহোল আছে, যেটা কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত এই জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশনকে কিন্তু র্যাটিফাই করেনি। ফলে এখানেও ট্রাম্প একটা আপার হ্যান্ড পেয়েছেন। এবং লাস্ট যেটা সেটা হলো যে মিডল ইস্টে যে সাউদি লেড অ্যালায়েন্সেস গুলি তৈরি হয়েছে সেটাকে অনেক বেশি বেগবান করার জন্য রিপাবলিকান পার্টি এই এই ইরান বিল থেকে সরে আসার জন্য ডোনাল্ড ট্রাম্পের উপরে যথাযথ ভূমিকা রাখতে পারবে।
জি, গত দু তিন দিনে যে ঘটনাগুলো ঘটলো তাতে ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে যারা চুক্তি সই করেছিলেন তাদের প্রতিক্রিয়া কি হতে পারে?
মানে একটা বড় প্রতিক্রিয়া তো আমরা দেখলাম যখন মানে এই জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলেন, তখন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কিন্তু একটা বড় রকমের প্রতিক্রিয়া হয়েছিল। দ্বিতীয় প্রতিক্রিয়াটা হয়েছিল কিন্তু নর্থ কোরিয়া, চায়না, রাশিয়া এবং টার্কিকে ঘিরে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই মুহূর্তে যে ইকুয়েশনটা কাজ করছে মিডল ইস্টে এবং মিডল ইস্টের বাইরে, অর্থাৎ এশিয়া, সেন্ট্রাল এশিয়া এবং ইউরোপকে কেন্দ্র করে, সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। অর্থাৎ চাইনিজরা এই পুরো বিষয়টাকে কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং আমার মনে হয় যে চাইনিজরা এটাতে কোনো অবস্থাতেই সমর্থন করবে না। আর দ্বিতীয় বিষয় হলো ইরানের উপরে একটা অর্থনৈতিক স্যাংশন আছে, এই স্যাংশনকে বাইপাস করেও কিন্তু চায়না, রাশিয়া, টার্কি এরা কিন্তু এখনো তাদের যে ট্রেড রিলেশনশিপটা ওটা বজিয়ে রেখেছেন। ফলে ইরানের যে টোটাল ট্রেড ভলিউম তার প্রায় 60% আসে এইসব রাষ্ট্রের কাছ থেকে। এই রাষ্ট্রগুলি শক্তভাবে এটাকে হয়তোবা ট্যাকল করার চেষ্টা করবে। ব্যালেন্স অফ পাওয়ার এর ক্ষেত্রেও একটা বড় পরিবর্তন আসবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নে ব্রেক্সিট, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ট্রাম্প যুক্তরাজ্যের যে সম্পর্ক এই জায়গাতেও একটা গুণগত পরিবর্তন আসছে। ফলে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আজকে বলেছে যে এন্ড অফ জুন তারা একটা হাই লেভেল মিনিস্টেরিয়াল মিটিং ডাকবে, যেখানে এসেনশিয়ালি তারা এই নিউক্লিয়ার অবস্থা এবং এই স্ট্যান্ড অফ বিটুইন ইরান অ্যান্ড ইউনাইটেড স্টেটস নিয়ে একটা উচ্চ লেভেলের মিটিং করবে। ফলে আমরা এখনো পুরোপুরি যদি বলি যে ইউরোপিয়ান ইউনিয়ন এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটাও এই মুহূর্তে বলতে পারছি না। এই কারণে বলতে পারছি না যে কোনো স্টেটমেন্ট এখনো প্রপারলি আসেনি। তবে চীনের ক্ষেত্রে থেকে আমরা দেখেছি যে এটা ক্লিয়ারলি তারা কন্ডেমনেশনের দিকে যাচ্ছে।
জি, পরিশেষে ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে এমন আশঙ্কা অনেকেই করছেন যে ইরাক যুদ্ধের মতোই ইরানের সঙ্গে লড়াইয়ের ফলে উগ্রবাদ আবার গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
এটা খুবই সম্ভাবনা আছে। একটা কারণ হলো যে আপনার সৌদি লেড ইসলামিক পলিটিক্স যেটা এবং আবার ইরান লেড ইসলামিক পলিটিক্স, এই দুটোর মধ্যে একটা গুণগত ক্ল্যাশ আছে এবং গুণগত পার্থক্য আছে। আপনি যদি দেখেন যে সৌদি আরব কিন্তু দুটো কোয়ালিশন তৈরি করেছে, একটা হলো সৌদি লেড আরব কোয়ালিশন অন ইয়েমেন, আরেকটা করেছে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরিজম কোয়ালিশন। এই দুটোই কিন্তু মোটামুটি কাউন্টার টেরিজমকে কেন্দ্র করে তৈরি করা, সেখানে কিন্তু ইরান পার্ট নয়। আবার ইরানের সাথে যদি আপনি বাকি ইকুয়েশন গুলি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে মানে অ্যান্টি সুন্নি প্রো শিয়া একটা কোয়ালিশন তৈরি হচ্ছে। আপনি যদি নকশবন্দি আর্মির কথাও ধরেন তারাও কিন্তু এই কোয়ালিশনের মধ্যে চলে আসছে। ফলে উগ্রবাদ প্রক্সি লেভেলে বলেন বা ডাইরেক্ট এক্সকেলেশন বা এথনিক লেভেলে বলেন, প্রত্যেকটা জায়গাতেই এটা এখন ছড়িয়ে পড়া সম্ভব।
জি, অধ্যাপক সাহাব আলম খান, আমরা আপনার সঙ্গে আবার কথা বলবো ফেসবুক লাইভে আর খানিকক্ষণ পরে আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে। ততক্ষণ পর্যন্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানব পাচার 2019 শীর্ষক প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে বাংলাদেশের নারী এবং শিশুরা মানব পাচারের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি এবং বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছেন। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মানব পাচারকারী চক্র তাদের গৃহকর্মী হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাসে লেবানন, জর্ডান, সিরিয়া সহ কয়েকটি দেশে পাচার করে দেয়। তারা বিদেশে কর্মস্থলে যৌন নির্যাতনের শিকার হন অথবা তাদের যৌন কর্মকাণ্ডে লিপ্ত করা হয় সেখানে। চীনের কিছু নাগরিক বিয়ে সহ মিথ্যা প্রলোভনে বাংলাদেশের নারীদের বিদেশে পাচারের সাথে সংশ্লিষ্ট। প্রতিবছর 7 লাখ বাংলাদেশি নারী পুরুষ অবৈধ পন্থায় এবং পাচারকারী চক্রের সহযোগিতায় বিদেশে যাচ্ছেন বলে একটি আন্তর্জাতিক সংস্থা বলছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মানব পাচার সংক্রান্ত প্রতিবেদনে রোহিঙ্গা পুরুষ এবং নারী ও মেয়ে শিশুদের এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা নারী এবং মেয়ে শিশুরা যৌন হয়রানি এবং মানব পাচারের ক্ষেত্রে সবচেয়ে বিপদাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন। এতে বলা হয়, মানব পাচারকারীরা রোহিঙ্গা নারী ও মেয়ে শিশুদের চট্টগ্রাম, ঢাকা সহ বাংলাদেশের মধ্যেই রেখে দেয় যৌন কর্মে নিয়োজিত করার জন্য। কখনো কখনো তাদেরকে কলকাতা এবং কাঠমান্ডুতে যৌন কর্মী হিসেবে পাচার করে দেওয়া হয়। কিছু রোহিঙ্গা মানব পাচারকারী রোহিঙ্গা নারী এবং মেয়ে শিশুদের বিয়ে, ভালো চাকরি সহ নানা প্রলোভনে ও আশ্বাসে ক্যাম্পগুলো থেকে তাদের পাচারের চেষ্টা চালায়। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য মোতাবেক মানব পাচারকারীদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী উৎকোচের বিনিময়ে পাচার কাজে নানাভাবে সহায়তা করে থাকে। প্রতিবেদনে মানব পাচারকারীদের বিরুদ্ধে কোনো মামলা হলে তার বিচারে আদালত এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শৈথিল্য, গরিমসি প্রসঙ্গ নানাভাবে উঠে এসেছে। প্রতিবেদনে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় বলা হয়, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে আস্থাহীনতার কারণে তাদের কাছে বাংলাদেশের জনগণ সহযোগিতা কামনাও করে না। প্রতিবেদনে বলা হয়, মানব পাচার প্রতিরোধে এবং বন্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিগত বছরগুলোর তুলনায় কিছু কার্যক্রম নেওয়া হলেও যথাযথ মানদণ্ডে তা যথেষ্ট নয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় হচ্ছে রোহিঙ্গা সংকট ও পরিবেশ বিপর্যয়। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ শেগুফতা। তাওহিদ, যেমন শেগুফতা নাসরিন কুইন এখনই বললেন যে আমাদের আজকের আলোচনা তো রোহিঙ্গা সংকট এবং পরিবেশের উপরে যে তার একটা প্রভাব পড়ছে, রোহিঙ্গাদের আশা নিয়ে এই শরণার্থীরা কক্সবাজারে যেখানে আশ্রয় নিয়েছে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে দারুণ একটা বিপর্যয় ঘটছে, কারণ গাছপালা কেটে একেবারে সাফ করে দেওয়া হয়েছে, অনেক পাহাড় কেটে ফেলা হচ্ছে, এবং এই লোক হাজার হাজার মানে 10 লাখ রোহিঙ্গা শরণার্থী সেখানে যে বসতি গড়ে তুলেছেন তার জন্য অবশ্যই গাছপালা বনাঞ্চল নিশ্চিহ্ন হয়ে পড়ছে, সেটাই আশঙ্কা করছেন। এবং সম্প্রতি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
জি, বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা শুরুতে খুব ছোট্ট একটি বক্তব্য আমরা একটু শুনে তারপর আলোচনায় আসি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
জি।
হ্যাঁ, বেশ,
আমরা শুরুতে একটু শুনে নিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কি বললেন।
প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের বন আগে বেশ কিছু ক্ষতি হয়েছিল, এর ফলে এখন প্রায় বন শেষ।
খুব ছোট্ট বক্তব্য কিন্তু অনেক অর্থবহ, এবং কেন অর্থবহ সেটা নিয়েই আমাদের
আজকের আলোচনা। তো আরেকটি কথা তাহিদ, আমাদের সাথে তো এই আলোচনায় যোগ দিচ্ছেন কয়েকজন,
আমাদের সঙ্গে আজকে বিশেষজ্ঞ হিসেবে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়াও আমাদের সঙ্গে আরো দুজন অতিথি রয়েছেন। আমাদের
সঙ্গে দুজনই হচ্ছেন
কক্সবাজার থেকেই। একজন হচ্ছেন
আমাদের সংবাদদাতা মজনু শাকিলও রয়েছেন।
এছাড়া আরো দুজন রয়েছেন, একজন হচ্ছেন কক্সবাজার সুশীল সমাজের প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী।
আচ্ছা।
এবং আরেকজন রয়েছেন এনজিও কর্মকর্তা, তার এনজিওর নাম হচ্ছে কোস্ট ট্রাস্ট এবং তিনি টিম লিডার হিসেবে কাজ করেন, মকবুল আহমেদ। এই দুজন আমাদের সঙ্গে
কোস্ট ট্রাস্টের টিম লিডার হচ্ছেন।
জি,
মকবুল আহমেদ। তো তারা কি
জি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। শুরুতে একটু আপা আমরা কক্সবাজারের সুশীল সমাজের যে প্রেসিডেন্ট তার কাছ থেকে একটু শুনে নেই যে আসলে সমস্যাটা কি।
আচ্ছা আচ্ছা, অবশ্যই।
আবু মোর্শেদ চৌধুরী আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনাদের কাছ থেকে মাঠ পর্যায়ে একটু খবরাখবর নিয়ে তারপর আমরা আসলে বিশেষজ্ঞের কাছে যেতে চাই এবং তখন তার কথার প্রেক্ষাপটে আপনাদের কাছ থেকেও জানবো। শুরুতেই আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, রোহিঙ্গারা এসছে, অনেক ধরনের সমস্যা নিশ্চয়ই আছে কক্সবাজার এবং আমরা জানি
পরিবেশের উপরে তার যে একটা বিরাট মানে প্রভাব পড়ছে, বিপর্যয়কারী প্রভাব পড়ছে যেটা বলা হচ্ছে, সে বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই।
ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করে এটা আসলে সত্যি। আপনারা নিশ্চয়ই জানেন যে কক্সবাজার যে ইকোসিস্টেম এবং বায়োডাইভার্সিটি এটা অত্যন্ত প্রাচীন এবং দীর্ঘদিন যাবৎ এটা লালিত হয়ে আসছে। তাছাড়াও কক্সবাজারের যেসব এলাকায় বিশেষ করে উখিয়া এবং টেকনাফিটা কিন্তু একটা রিচ ইলিফেন্ট করিডোর ছিল। তো দুর্ভাগ্যক্রমে রোহিঙ্গা আসার পর যে আমাদের আনরিপেয়ারেবল বায়োডাইভার্সিটি এবং ইকোসিস্টেম আমরা লস করেছি, তাছাড়াও এই যে কোর জোন যেটা আছে প্রটেক্টেড এরিয়া এটা কিন্তু আমরা লস করেছি, যেটা আর হয়তো রিপেয়ার করা
আবার করে তোলা হ্যাঁ সম্ভব না,
যা এটা সময় এটা ভেরি মাচ আনরিপেয়ারেবল একটা জিনিস আমরা লস করেছি। এখন আরো একটা জিনিস লক্ষ্য হচ্ছে যে আমরা হয়তো বা এটা মানবিক বিবেচনায় এদেরকে আমরা ওই কোর জোনে ওদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু আমরা মনে করি যে যদি আমরা একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করতাম হয়তো বা আমরা এটা সেভ করতে পারতাম। এটা কষ্ট বেনিফিটটা কিন্তু আমরা অ্যানালাইজ করি নাই, এই যে আমাদের যেসব এলাকায় মায়ানমার এবং বাংলাদেশের যে 170 কিলোমিটার যে বর্ডার ব্যান্ড রয়েছে জিরো লাইনের পরে, ওইখানে কিন্তু প্রচুর পার্সোনাল ল্যান্ড যেটাকে আমরা নিজস্ব জমি আছে আর কি, লবণের জমি মাছের ঘের, সুতরাং যদি এদেরকে আমরা কম্পেনসেট করতাম, বাট আমার মনে হয় এই জিনিসটা হয়তো আমরা কিছুটা হয়তো আমরা রিকভার করতে পারতাম, কিন্তু এটা হয়তো বা বিশেষ বিবেচনায় বা অতি তাড়াতাড়ি এদেরকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে হয়তো এটা আমরা আমলে আনি নাই।
সুতরাং আমরা মনে ওই সময়টাতে হাজার হাজার আশ্রয় প্রার্থী সেই ঢল নেমেছিল যেভাবে, সেই সময়তে আসলে এত কিছু পরিকল্পনা করে বিবেচনা করে বাংলাদেশের মানুষ বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব হয়নি, তারা তখন মানবিক দিকটাই বিবেচনা করেছিলেন।
জি জি জি। আর ওদের বিশেষ করে আমাদের যে ইন্ডিজেনাস যেসব স্পেসিস ছিল প্ল্যান্ট ছিল এগুলো কিন্তু ওরা ফায়ার ফুড হিসাবে কিন্তু ইউজ করে ডেইলি, ওদেরকে কিন্তু 150 মেট্রিক টন কিন্তু 2500 মেট্রিক টন কিন্তু ওদের রিকোয়ারমেন্ট ছিল অ্যাজ এ আপনার ফুয়েল হিসাবে। এটাও কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট কিন্তু ওই এলাকায় বন উজাড় হওয়ার ক্ষেত্রে একটা কাজ করেছে। এখন সরকার এবং এনজিওরা কিন্তু ওদেরকে অল্টারনেটিভ ফুয়েল হিসাবে দিচ্ছে, গ্যাস সিলিন্ডার দিচ্ছেন, তো আমি জানি না এটা ভেরি মাচ কস্ট এফেক্টিভ, কিন্তু আমার মনে হয় এটা অল্টারনেটিভ কিছু একটা এনভায়রনমেন্ট রিকভারি করার মতো একটা ফান্ড রাইজ করার দরকার বলে আমরা মনে করি। আমরা বলেছিলাম আন্তর্জাতিক মহলকে একটা পুল ফান্ড ক্রিয়েট করা যায় কিনা এই এনভায়রনমেন্ট রিকভারির জন্য, যারা এইসব রোহিঙ্গাদের ইমার্জেন্সি রেসপন্সে কাজ করছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, এবং ইউএন কো আমরা বলেছিলাম যে যদি সম্ভব হয় একটা এনভায়রনমেন্ট রিকভারি পুল ফান্ড করা যায় কিনা।
তো যাই হোক, আমরা ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। তাহিদ, আমরা আমার মনে হয় যে ডক্টর শহীদুল ইসলামের কাছে আমরা যাই।
জি, একটু তার কাছ থেকে আমরা জেনে আসি যে
হ্যাঁ, কারণ পরিবেশ নিয়ে তো তিনি
সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প ঘুরেও এসেছেন।
হ্যাঁ, তিনি তো যাচ্ছেনই। তো এই যে একটা সংকট দেখা দিয়েছে পরিবেশ নিয়ে, রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আসা এবং তারপর সেখানে বন জঙ্গল কেটে সাফ করা এবং পাহাড় কেটে ফেলা, সেই সব নিয়ে যে একটা পরিবেশের উপরে যে বিপর্যয়কারী প্রভাব পড়ছে, তো আপনি কি বলবেন ডক্টর শহীদুল ইসলাম?
ধন্যবাদ। আপনি তো বললেন যে পরিবেশের উপরে কি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, আসলে আমি মনে হয় প্রাকৃতিক পরিবেশের উপরে কি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, মানবিক একটা পরিবেশও আছে, সামাজিক একটা পরিবেশও আছে, ওটার উপরও ভয়াবহ মানে বিরূপ প্রতিক্রিয়া আছে। আমি খুব সংক্ষেপে যদি বলি, আসলে যখন এই প্রক্রিয়াটা শুরু হয় মিয়ানমার থেকে যখন আমাদের এখানে এই শরণার্থীরা আসা শুরু করে, ইনিশিয়াল স্টেজে আমরা কিছুটা মানবিক দৃষ্টিতে কিছুটা ইমোশনালি ছিলাম, এবং তখন যে সেন্টিমেন্টটা ছিল রাষ্ট্রের এবং জনগণের, এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে উঠে এসেছে যে এটা এখন আমাদের জন্য একটা বড় সমস্যা।
এখন এই সমস্যার আমি আসলে যেটা একটু বলতে চাচ্ছি সেটা মূলত হচ্ছে প্রাকৃতিক এনভায়রনমেন্টের উপরে কি কি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। তো এর আগে একজন কক্সবাজার থেকে বললেন, আমি ওনার সাথে প্রায় সম্পূর্ণরূপেই একমত, যেমন ধরুন ফরেস্টের প্রায় 4,000 হেক্টরের একরের মতো জায়গা অলরেডি নষ্ট হয়ে গেছে। ফরেস্ট কে না হয় কোনো না কোনো ভাবে আপনি একটা দীর্ঘ সময় চেষ্টা করে আবার রিপেয়ার করতে পারতেও পারেন, কিন্তু যে হিল কাটা হয়ে গেছে, যে পাহাড় গুলো কাটা হয়ে গেছে, সেগুলো কিন্তু আপনি আর কখনোই রিপেয়ার করতে পারবেন না। এবং হিল কাটা কিন্তু ইকোলজির জন্য একটা অত্যন্ত সিরিয়াস মানে কি ড্যামেজ অলরেডি আমরা করে ফেলেছি। তারপরে আমরা যদি আরেকটা এর লোকেশনটা দেখি, এটা কিন্তু আছে উপকূলের কাছে, উপকূলটা হচ্ছে আসলে ল্যান্ড এবং ওশনের একটা ট্রানজিশন জোন, অর্থাৎ এই জোনটা খুবই সেন্সিটিভ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো কক্সবাজারে এমনি ইকোলজিক্যালি বায়োলজিক্যালি রিচ অ্যান্ড সেন্সিটেবল সেন্সিবল, কিন্তু সেখানে আবার কোস্টাল এলাকা। এই কোস্টাল এলাকাতে হয়েছে কি, এই যে এতগুলো লোকের যে মানে অ্যাক্টিভিটি, তাদের কারণে কিন্তু আমরা ক্রমাগত কোস্টাল পলিউশন ওশন পলিউশন করে ফেলছি। এই যে তাদের বর্জ্য, তাদের প্লাস্টিক নিক্ষেপ, এখন বাংলাদেশ যেখানে একটা ওশন রিসোর্সের দিকে মানে ব্লু ইকোনমির দিকে যাচ্ছে, মানে আমাদের ওশন বেসড অর্থনীতির দিকে যেখানে আমরা যাচ্ছি
সেখানেও ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রেও ক্ষতি হচ্ছে। আপনি যেটা বলছেন যে ওশন অর্থনীতির দিকে যে যাচ্ছে,
আমরা সেই ওশনকে যদি আমরা শুরুর আগে শেষ করে ফেলি, এটা আমাদের একটা প্রচন্ড রকমের ঝুঁকির মধ্যে আমরা যাচ্ছি। গ্রাউন্ড ওয়াটারের উপরে তো ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট আছে, গ্রাউন্ড ওয়াটার যত বেশি তোলা হবে ওনাদের তো পানি দিতে হবে, কিন্তু এর কারণে যেহেতু উপকূলের কাছে এটার ব্যাকওয়াটার একটা ইফেক্ট আছে, ব্যাকওয়াটার ইফেক্ট আছে আমাদের আস্তে আস্তে আমাদের গ্রাউন্ড ওয়াটারের ভিতরে স্যালিনিটি ইনক্রিশন হচ্ছে এবং সামনে আরো হবে।
আমি তাহিদ, আমরা মকবুল আহমেদকে পেয়েছি টেলিফোন লাইনে, উনি কোস্ট ট্রাস্টের সঙ্গে কাজ করছেন, একটি এনজিও টিম লিডার হিসেবে কাজ করছেন। তো আপনারা যেখানে দেখছেন, আপনি কত বছর ওখানে আছেন বা কয়েক মাস? মকবুল আহমেদ আপনি লাইনে আছেন? হ্যালো,
আমাকে বলছেন?
হ্যাঁ মকবুল আহমেদ, হ্যাঁ আপনাকে বলছি মকবুল আহমেদ, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি যেটি এনজিওর সঙ্গে কাজ করছেন, আপনাদের যে কাজ, সেই কাজের মধ্যে দিয়ে আপনারা দেখছেন যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, সেখানে মানবিকও একটি বিপর্যয় আমরা লক্ষ্য করছি, তো পরিবেশের উপরে যে প্রতিকূল একটা প্রভাব পড়ছে, সেদিকে আপনি কি ধরনের মানে পরিবর্তন দেখতে পাচ্ছেন, আপনি কি লক্ষ্য করছেন?
হ্যাঁ, আমরা তো এই গত 2 বছর ধরে লক্ষ্য করছি যে পরিবেশের একটা বিপর্যয় ঘটেছে, বিশেষ করে যে উখিয়া টেকনাফ এলাকার যে দীর্ঘ পাহাড়ের সারি এবং বন জঙ্গল ছিল, এটা ব্যাপক ক্ষতি হয়েছে। এবং তাছাড়া পরিবেশ এলাকার যে জনবসতি, যারা দরিদ্র মানুষ, পাহাড়ের পাদদেশে কৃষিকাজ এবং সবজি চাষ করে জীবিকা নির্বাহ করতেন, তারা তো ক্যাম্পের জন্য জায়গাগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, ছেড়ে দিয়েছেন, এবং তারাও একটা বিপন্ন অবস্থার মধ্যে অর্থনৈতিকভাবে পড়েছে। আরেকটা কথা বলতে হয় যে টেকনাফ থেকে উখিয়া এবং কক্সবাজার শহরে যে আবাসিক ব্যবস্থা আছে সেটারও একটা বিশাল সংকট দেখা দিয়েছে, যে হাজার হাজার শত শত যে কর্মী এবং সরকারি কর্মকর্তা কর্মচারী, ইউএন এজেন্সি গুলো যারা কাজ করছেন, তাদের যে ব্যাপক যে অংশগ্রহণ, তাতে কিন্তু আবাসিক ব্যবস্থারও একটা সংকট দেখা দিয়েছে। এবং স্থানীয় যারা বা বাইরের যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, তাদেরকে 2 গুণ 3 গুণ বাসা ভাড়া গুনতে হচ্ছে এখন। তো এটা তারাও একটা বিশেষ একটা
মানে সামাজিক, অর্থনৈতিক এবং প্রাকৃতিক সব দিক থেকে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে বর্তমানে এই কক্সবাজার পুরো এলাকাটাতে। শরণার্থীর শিবির স্থাপন না, শরণার্থীদের সেখানে যে রোহিঙ্গা সংকট যেটা দেখা দিয়েছে, এবং বিশ্বব্যাপী যাদের প্রতি দৃষ্টি আকর্ষণ এখন রয়েছে, মানে সবার দৃষ্টি আকর্ষণ করছেন যারা, বিশ্বের সবচাইতে বিশাল এই জনগোষ্ঠী, এই রোহিঙ্গা শরণার্থী আশ্রয় প্রার্থী যারা বাংলাদেশে, তাদের সংখ্যাটা এখন ছাড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে যত মানে শরণার্থী আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশ ছোট্ট একটি দেশ এবং তার মধ্যে এই বিশাল সংকট। তো তাহিদ
জি আপা, আমি একটু যেতে চাই আসলে মকবুল আহমেদ আপনার কাছে। আপনি যেহেতু একটি এনজিওর টিম লিডার হিসেবে কাজ করছেন, আপনার কাছ থেকে আমার জানতে চাওয়া, আমাদের কাছে যেসব তথ্য রয়েছে তার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে 7,000-এর কাছাকাছি টয়লেট রয়েছে। সরকারি ছাড়াও বিভিন্ন এনজিও সংস্থার উদ্যোগে এসব টয়লেট তৈরি করা হয়েছে এবং টয়লেটের মধ্যে অনেক টয়লেট এরই মধ্যে অকেজ হয়ে পড়ে আছে, যেখানে রোহিঙ্গা সংকটটি একটি দীর্ঘ মেয়াদী সমস্যা হতে যাচ্ছে। সেক্ষেত্রে টয়লেটগুলো এখনই যদি অকেজ হয়ে যায় তাহলে এনজিওগুলো আসলে কিসের উপর ভিত্তি করে কি টয়লেট তৈরি করেছে?
হ্যাঁ, টয়লেট করতে গিয়ে প্রথম দিকে খুবই তাড়াহুড়া করে কাজ করতে হয়েছে এবং অনেকেও সে মান বজায় রেখে কাজ করেনি, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ কারণেই। তো এখন আবার নতুন পর্যায়েরও কাজ শুরু হচ্ছে, তো এই সব তাড়াহুড়ার মধ্যে জরুরি কাজ করতে গিয়ে সে মান বজায় রাখা অনেকের পক্ষে সম্ভব হয়নি, এটা তো আছে। আর যে পুরার ক্যাম্পের যে আবর্জনা ময়লা প্লাস্টিক পলিথিন এটিরও সুষ্ঠু ব্যবস্থাপনা প্রথম থেকেই হয়নি, এখন একটা শৃঙ্খলার মধ্যে এসেছে, তো এটি একটা সবকিছু একটা পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছে এখন।
মকবুল আহমেদ, আমি দুঃখিত আপনাকে থামিয়ে আবার একটু জিজ্ঞেস করছি যে আপনি বলছিলেন একটি পরিকল্পনার মধ্যে এসছে, তাহলে যেসব টয়লেট অকেজো ছিল যেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, মানব মল বাইরে প্রকাশ্যে বের হয়ে আসছিল পাহাড়ের গা বেয়ে, সেগুলো কি মেরামত করা হয়েছে? এবং একই সঙ্গে নলকূপেরও একই অবস্থা, নলকূপের প্রায় অর্ধেকের বেশি অকেজো হয়ে পড়ে আছে, এই বিষয়টিতে আপনি কি জানেন?
না, এগুলো এখন পুরোপুরি আসলে সব নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হয়নি এবং এটা তো মলমূত্র এবং আবর্জনা ময়লা, তারা রোহিঙ্গারা যেমন অসুবিধার মধ্যে পড়েছে, স্থানীয় যারা জনগণ পাশাপাশি বসবাস করছে তারাও একটা সমস্যার মধ্যে পড়েছে। যে সমস্ত ছড়া বা নালা নর্দমা খাল ওগুলো হয়ে যে লোকাল এলাকায় তো এগুলো ছড়াইয়ে পড়ছে, এটাও একটা বড় অসুবিধা।
আসলে সেখানে পাহাড়ি এলাকা ছিল, দুর্গম এলাকা ছিল, কিছু বন জঙ্গল ছিল, সেখানে একেবারে গিয়ে পরিকল্পনা ছাড়া সেইভাবে সঠিকভাবে কোনো জরিপ না করে কোনো কিছু তৈরি করা নির্মাণ করা খুব কঠিন কাজ ছিল। শুধু নলকূপ না, নিষ্কাশন সবকিছু সব জটিলতার সৃষ্টি হয়েছে সেই কারণেই, যে পরিকল্পনা হয়তো তখন করা যেত কিন্তু খুব দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে সেটাই। তো আমরা এখন মোয়াজ্জেম হোসেন শাকিলের কাছে যাই, আমাদের সংবাদদাতা রয়েছে কক্সবাজারে, এবং শাকিল বেশিরভাগ সময়ই এই ক্যাম্পগুলো এই শরণার্থী শিবিরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ওখানে যা কিছু দেখছেন আপনি, আমরা জানতে চাচ্ছি যে এই যে দুর্ভোগ হচ্ছে মানুষের, যে সমস্যার সৃষ্টি হচ্ছে রোহিঙ্গাদের সেখানে থাকা এবং প্রতিদিনকার এই সমস্যা, তো এই যে হাজার হাজার লোকের দুর্ভোগ ওখানে কিভাবে দেখছেন এবং ওখানে যারা আছেন যারা বাস করছেন তাদের প্রতিক্রিয়াটা কি?
হ্যাঁ, ধন্যবাদ। আপনারা জানেন কক্সবাজারকে কিন্তু একসময় স্বাস্থ্যকর স্থান হিসেবে উল্লেখ করা হতো, আমরা ছোটবেলায় কিন্তু পাঠ্যপুথিও এটা পড়েছি, কিন্তু এখন দিন দিন এটা স্বাস্থ্যকর স্থান এই জিনিসটিকে আর বলা হয় না, নানা কারণে এটা অস্বাস্থ্যকর একটি কক্সবাজারে পরিণত হতে যাচ্ছে। সেখানে কিন্তু অনেকগুলো কারণ আছে, আপনি রোহিঙ্গাও একটা বড় কারণ, এই যে রোহিঙ্গারা যে আসলো তারা কিন্তু কোনো পরিকল্পনা করে আসেনি, আপনারা কিন্তু একটু আগে বলেছেন, তারা কিন্তু একেবারে অপরিকল্পিত ভাবে এমন ভাবে এসেছে, কাজে এখানে যা কিছু হয়েছে সবকিছু একটা অপরিকল্পিত এবং সবকিছু জরুরি মুহূর্তের,
সেটাই কথা যে পরিকল্পনা করা হয়নি শুকরা থেকেই, পরিকল্পনাটা সম্ভব হয়নি তখন।
হ্যাঁ, ওই যে পূর্বের আলোচনা থেকে আমি কয়েকটা জিনিস যেগুলো আমি জানি, হয়তো আলোচনায় আপনাদের আলোচনায় চেষ্টা করেছিলেন তুলে আনার জন্য, আমি কয়েকটা ইস্যু তুলতে চাই। বিশেষ করে 7,000-এর মতো টয়লেট যে অকেজো বলা হচ্ছে এবং এই যে টিউবওয়েল এবং টয়লেট খুব কাছাকাছি একটার সাথে একটা লাগোয়া করা হয়েছে, তখন দেখা যাচ্ছে কি এই যে নলকূপ যখন চাপ দিল তখন এই যে টয়লেটের ময়লাগুলোই নলকূপ দিয়ে উঠেছে, এমন অপরিকল্পিত ভাবে এখানে হয়েছে। তবে সবচেয়ে একটা সুখবর হচ্ছে কি কক্সবাজারের পশুপালনে যেমন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প হয়েছে, ঠিক একই ক্যাম্পে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মানব বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান হয়েছে, কিন্তু এটা দিয়ে কিন্তু পুরো ক্যাম্প কভার করা হয় না। আমি যারা এটা করেছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে এরকম কম হলেও 3-4 বড় পরিসরে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান করা দরকার।
কিন্তু এখন শুধু রয়েছে একটি মাত্র শাকিল, ওখানে তার মানে 4-5 করা দরকার এই ব্যবস্থাপনার যারা ব্যবস্থাপক তারা বলছেন, কিন্তু সেখানে শুধু একটি এই পরিকল্পনা করা হয়েছে প্রকল্প।
আপা আমি একটু যেতে চাই আবু মনসুর চৌধুরী আপনার কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি বিষয়টি খানিকটা তুলেছিলেন, সেটি হচ্ছে চট্টগ্রামে হাতি অর্থাৎ বন্য হাতি চলাচলের জন্য 12 করিডোর রয়েছে, এর মধ্যে 8 হচ্ছে কক্সবাজার এলাকায়। এবং আমরা এটাও তো জানি যে কক্সবাজার এলাকায় বন্য হাতি চলাচলের জন্য পথ যেটা রয়েছে সেখানে যেসব সাইনবোর্ড ছিল সেগুলোর পাশেই এখন রোহিঙ্গারা আবাস স্থান তৈরি করেছে,
এবং সেখানে লেখা আছে কিন্তু যেখানে বন্য হাতি চলাচল করে পারাপার করে, কিন্তু তার পাশাপাশি ওই রাস্তার উপরেই মানে সেখানে একদম, আমার তো মনে হয় যে এখন যদি হয় এটা যে বন্য হাতি শিবিরের ভিতর দিয়ে চলে যাচ্ছে।
শুষ্ক মৌসুমে আপা গড়ে 78 মতো হাতি থাকতো ওই এলাকায় যেখানে কক্সবাজার এখন রোহিঙ্গারা রয়েছেন, এবং বর্ষাকালে গড়ে 48 হাতি ছিল। সব মিলিয়ে এখন যে পরিবেশের অবস্থা তাতে আপনি কি মনে করেন বন্য হাতি আর ওখানে থাকবে?
এটা তো প্রশ্নই উঠে না, বরঞ্চ মাঝে মধ্যে আমরা লক্ষ্য করেছি এই বন্য হাতি গুলো কিন্তু ওদের চারণভূমির খুঁজে কিন্তু রোহিঙ্গা ক্যাম্প দেশে অনেক লোকে কিন্তু মারা পড়েছে বন্য হাতির কবলে পড়ে।
আমরা 2017 দেখেছি ওই বিশাল একটা খবর বেরিয়েছিল যে বন্য হাতি যেখানে পার এখান দিয়ে বন্য হাতি চলাচল করে পারাপার করে ঠিক সেই জায়গাতেই শরণার্থীর শিবির, এবং তার মধ্যে দিয়ে শরণার্থীর শিবিরের প্রায় ছাদের উপর দিয়ে চলে যাচ্ছিল বন্য হাতি।
এটা এটা একটা আমাদের কাছে বিরাট একটা আসলে এনভায়রনমেন্টের লস হয়ে যাচ্ছে আমাদের জন্য। আর আমাদের টিচার যেটা বলেছিলেন আমাদের ইউনিভার্সিটি, আসলে আমাদের একটা বড় একটা বিপর্যয় দেখা দিবে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এটা একদম সত্য, কারণ আমরা এত যে প্রেশার দিয়েছি আন্ডারগ্রাউন্ড ওয়াটার উপর এই জিনিসটা, আসলে এটা আমাদের আগামী প্রজন্ম কিন্তু একটা পানির একটা সমস্যায় ভুগবে এবং আমাদের ইরিগেশনটা হ্যাম্পার হবে। সুতরাং আশেপাশে যেসব ক্যানেল ছিল এগুলো কিন্তু অনেকটা ফিল্টেড হয়ে গেছে, যার ফলে আমরা আসলে শঙ্কিত যে আগামীতে কি ধরনের একটা যদি এখনো যে একটা কম্প্রিহেনসিভ প্ল্যান যদি না নেওয়া হয় একটা বড় একটা পরিবেশ বিপর্যয় ঘটবে, এবং ওইখানকার এলাকায় কিন্তু এখন অনেকটা উত্তপ্ত হয়ে আছে। আমরা দেখি যে আগে গরমের দিন কিন্তু অত গরম লাগতো না, এখন কিন্তু প্রচুর গরম লাগছে আমাদের,
মানে গাছপালা সেখানে বনাঞ্চল তো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। শাকির আমাদের শুনে কেউ হ্যাঁ কেউ বোধহয় টেলিফোনে আছে আমাদের একজন শ্রোতা, আমরা তার সাথে কথা বলে আবার আপনাদের কাছে ফিরে আসছি।
রোহিঙ্গাদের অবস্থা
17-18 দুবারই গেছি, হ্যাঁ বলুন।
এখনো আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনারে স্বীকার করতেছে যে এই রোহিঙ্গার কারণে ওই পার্বত্য অঞ্চলে ওই এলাকাতে পুরাটাই বনাঞ্চল ক্ষতিগ্রস্ত, এবং সাথে সাথে যে পরিবেশ দূষিত তাও হচ্ছে 11-11.5 লক্ষ মানুষের সে আবাস হয়েছে, যেখানে অনেক বনাঞ্চল নষ্ট হইয়া এবং বনবসতি হইয়া অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যেগুলা আস্তে আস্তে বাংলাদেশের উপরে চাপ পড়তেছে যে ওদের এই অবস্থার কারণে। এগুলো তো আজকাল আজকেও সেখানে রিলি হয়েছে অভিবাসীদের নিয়ে, এই 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 সব মিলিয়ে যে শরণার্থী এদের থাকা খাওয়া এভরিথিংস নিয়ে তো সব কিছু ক্ষতিগ্রস্ত বাংলাদেশ হচ্ছে, ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওদেরও থাকা বসে ব্যবস্থা হচ্ছে, এবং এটার কি কোনো সমাধান কি জাতিসংঘ বা পৃথিবীর অন্য দেশগুলো এই ব্যাপারে কোনো সহযোগিতা বা সরকারকে আস্থা এরকম কিছু করতেছে কিনা এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি।
আমরা প্রথমে ডক্টর শহীদুল ইসলামের কাছে যাই যে কি ধরনের সমাধান আশা করছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ কি করতে পারে বলে আপনি মনে করেন? ডক্টর শহীদুল ইসলাম,
সম্প্রতিকালে জাতিসংঘের রিপোর্টে তো এটা প্রকাশ হয়েছে
যে এই পুরো ইস্যুটা তারা প্রথম দিকে হ্যান্ডেল করতে গিয়ে তারা ভুল করেছে। আমরা তো দেখেছি মাত্র কয়েকদিন আগে সেই রিপোর্টের নিউজটা দেখেছি। আসলে পুরো যে ইস্যুটা এখন যেটা ইকোনমিক সোশ্যাল বা সিকিউরিটি বা এনভায়রনমেন্টাল যাই বলেন না কেন, পুরো ইস্যুটাই কিন্তু টেকনিক্যালি, কিন্তু এর সলিউশনটা টোটালি পলিটিক্যালি। ওরা যতই এখানে আন্তর্জাতিক সম্প্রদায় পলিটিক্যাল রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক যে পলিটিক্স এর একটা অংশ, ডিপ্লোমেটের একটা অংশ, ডিপ্লোমেসির একটা অংশ, এটা একটা বিশাল বড় একটা জাতীয় সমস্যা বাংলাদেশের, এবং এটা একটা রিজনাল প্রবলেমও বটে। এখন বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরো বেশি ভূমিকা না রেখে শুধুমাত্র এই আমাদের এনভায়রনমেন্ট, যেহেতু আমরা অলরেডি তাদেরকে রিসিভ করে ফেলেছি, এখন তাদেরকে তো আমরা মেরে ফেলতে পারবো না, আবার তাদেরকে আমরা রিসিভও করতে পারবো না। তো এটার কি, এটার একটাই সমাধান যে তাদেরকে তাদের জায়গায় ফিরে যেতে হবে, আর জায়গায় ফিরে যেতে হলে আন্তর্জাতিক মহলের সহযোগিতা প্রয়োজন। এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের যা যা করণীয় সেইভাবেই মনে হয় আমার আমাদের মুখ ইটা দেওয়া দরকার। আর পরিবেশটা যাতে মিনিমাম ড্যামেজে রাখা যায় তার জন্য আমাদেরকে আরো বেশি কিছু পরিকল্পিত এবং বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া দরকার। আমি একটু রেফারেন্স দিতে পারি, গত বছর জানুয়ারিতে ঢাকায় বাপা এবং বেনের উদ্দেশ্যে একটা এনভায়রনমেন্টাল একটা সেমিনার কনফারেন্স হয়েছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেখানে রোহিঙ্গা ইস্যুটা বিস্তারিত আলোচনা হয়েছিল, সেখানে ওই পরিবেশের ব্যাপারটা ছিল। এবং ওই একটাই ব্যাপার যে তারা যতক্ষণ এখানে আছে ততদিন পর্যন্ত যেন যতটা সম্ভব আমাদের একটু কনজারভেটিভ অ্যাপ্রোচে যাওয়া যায়, যেন পরিবেশটা যেন সংরক্ষিত থাকে।
আপা, আমার একটা প্রশ্ন ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে। আপনি যেমনটা বলছিলেন শুরুতেই যে আসলে অনেক ধরনের সমস্যা, শুধু পরিবেশগত সমস্যা একটি সমস্যা, মানবিক সমস্যা রয়েছে, অনেক ধরনের সমস্যা রয়েছে। আমরা তো এটাও জানি এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে হাম এর প্রভাব দেখা গিয়েছে, আমরা এটা জানি শুরু থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন এইডস রোগী শনাক্ত হয়েছেন, সেটি প্রায় শতকের কাছাকাছি, এবং একই সঙ্গে গভীর নলকূপের মাধ্যমে পানি তোলার চেষ্টা চলছে, সেক্ষেত্রে পানির স্তর নিচে নামবে, উন্মুক্ত হচ্ছে মানুষের মল, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়
স্বাস্থ্যের ক্ষতিতে
নিকট ভবিষ্যতে আপনি কি দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রূপ?
আরেকটা জিনিস আমাকে ই করতে হচ্ছে, তারা আমি কোন রাষ্ট্রের প্রতি নেগেটিভ ইঙ্গিত করছি না, কিন্তু ওই রোহিঙ্গারা মিয়ানমার থেকে যে আর্থ সামাজিক এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড নিয়ে এসছে, আমাদের বাংলাদেশের আমাদের মানে ব্যাকগ্রাউন্ড অন্তত এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউতে এবং স্বাস্থ্যগত দিক থেকে মান অনেক উপরে, ফলে তাদের জীবনবোধ স্বাস্থ্যবোধ আমার কাছে খুব একটা মনে হয় না যে মানসম্মত। কারণ এখন আপনি দেখেন, যদি আপনার যে পপুলেশন গ্রোথ রেটটাও যদি দেখেন, তাদের মধ্যে খুবই হাই, কারণ দে আর নট কনস, তারা অতটা সচেতন নয় জীবন সম্পর্কে। ফলে এই লোকগুলো যখন আমাদের এখানে এসছে, তারা শুধু যে আমাদের পরিবেশকে নষ্ট করছে তা না, তাদের ইন্টারনালও কিন্তু নানান রকমের স্বাস্থ্যগত সামাজিক
সমস্যাগুলো নিয়ে এসেছেন। হ্যাঁ, আমার মনে হয় এক মিনিট আমি আপনাকে একটু মানে থামাচ্ছি, আমাদের কেউ একজন শ্রোতা
টেলিফোন করছে। জি, আমাদের সঙ্গে
হ্যালো।
হ্যালো,
হ্যাঁ, কে বলছেন?
স্বাস্থ্যকর যে অবস্থা সেখানে, তো অবস্থা আমাদের যে এমনিতেই আমরা একটা উন্নতশীল একটা দেশ, তারপরে ওখানে যে পরিবেশ কেমন হয় তারা এই দেশে স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারবে না। তারপরে আমাদের সরকার বিভিন্ন এনজিও সংস্থা ও অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদের প্রতি যে স্বাস্থ্য নজর দিচ্ছে তেমন একটু মোটামুটি ভালো, তবে আশানুরূপ তেমন ভালো না। তাহলে তারা এই দেশে কিভাবে এভাবে কতদিন থাকতে পারবে, এই বিষয়টা আসলে জানতে চাই।
আপা, খুব সহজ সহজ প্রশ্ন, কিন্তু উত্তরটা বোধ হয় আন্তর্জাতিক পর্যায়েও কেউ জানে না।
সেটাই, যাই হোক, তো আমরা
জি আবু মোর্শেদ চৌধুরী আপনার কাছে একটু যেতে চাই। আমরা জানি যে স্থানীয় পর্যায়ে এক ধরনের আন্দোলন হয়েছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ জেলা প্রশাসকের পক্ষ থেকে আশ্বাসের পর সেটি আপাতত স্থগিত রয়েছে। সব মিলিয়ে আসলে স্থানীয় মানুষজন কি চাইছে?
না, এখন স্থানীয় মানুষের প্রথমে তো আপনি নিশ্চয় জানেন ফার্স্ট রেসপন্ডার ছিল কিন্তু লোকাল হোস্ট কমিটি, এটা কিন্তু জি আমাদের ওদের কিন্তু একটা আমাদের কিন্তু এখানকার কিছু ইন্ডিজেনাস কিছু আপনার ওদের ক্যাপাসিটি আছে যেটা আমরা ফিলান্থ্রপি বলি, এগুলো কিন্তু ওদের মধ্যে কাজ করছে। কিন্তু সময় যতই যাচ্ছে কিন্তু ওদের মধ্যে একটা টেনশন বিরাজ করছে যে প্রথমে যাদেরকে ওয়েলকাম দেখতে পাচ্ছে যে আসলে রোহিঙ্গাদের মধ্যে কোনো একটা হোপ নাই ফিরে যাওয়ার, এবং যারা হোস্ট কমিটি তারাও মনে করছে আসলে এই রিপাট্রিয়েশনটা আসলে অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার, যেহেতু মায়ানমারের কাছ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছে না, এটা কিন্তু অনেকটা ইভিন ডিপ্লোমেসিটি ইনভলভ হয়। সুতরাং সবকিছু মিলিয়ে কিন্তু এখন একটা নতুন করে টেনশন সৃষ্টি হয়েছে যে এটা সোশ্যাল কোয়েশন আনটিল রিপাট্রিয়েশন, যে সামাজিক যে একটা সহবস্থান কিভাবে নিশ্চিত করা যায় কিনা। আপনি নিশ্চয়ই জানেন উখিয়াতে একনাফ, এটা কিন্তু ডেমোগ্রাফিক্যালি ইম্বালেন্স, অলমোস্ট উখিয়াতে 1:3, যার ফলে ওইখান থেকে উঠিয়ে তেন মাসের জনসংখ্যা হচ্ছে 5 লাখ, এখন রোহিঙ্গার হচ্ছে আপনার 1 মিলিয়ন প্লাস, যার ফলে এটা একটা টেনশন বিরাজ করছে। তাছাড়াও আমি দেখবো যে এখানে আপনি একটু আলাপ করেছেন যে ওয়েজেস ইকোনমিতে এবং বিভিন্ন ধরনের একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাডভার্স এফেক্ট কিন্তু সোসাইটিতে পড়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমাদের এখন প্রয়োজন হচ্ছে যে কিভাবে সোশ্যাল কোয়েশনটা আমরা এনশিওর করতে পারি আনটিল রিপ্যাট্রিয়েশন। সেক্ষেত্রে হয়তো লাইভলিহুডের একটা প্রশ্ন চলে আছে, এবং তাছাড়া এই যে আইডল রোহিঙ্গা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ ছাড়া দিন অতিবাহিত করছে, শুধু ওরা খাচ্ছে এবং ঘুমাচ্ছে, এক্ষেত্রে হিউম্যান ট্রাফিক কিন্তু হচ্ছে। সুতরাং এখন সরকারের উচিত যেহেতু রিপ্যাট্রিয়েশন উইল টেক টাইম, সেক্ষেত্রে আমাদের কি করণীয় এবং আমাদের কষ্ট বেনিফিটটা অ্যানালাইজ করা দরকার, এদের কি কোনো ধরনের লাইফ স্কিল ট্রেনিং দেওয়া যায় কিনা, অন্য কিছু যদি ব্যস্ত রাখা যায় কিনা, ভবিষ্যতে যদি ফেরতও যায় তারা যাতে অন্তত বাংলাদেশ থেকে একটা এম্পাওয়ার হয়ে ফেরত যায় কিছু করতে পারে। এবং আমার মনে হয় এখন সময় এসছে, আমরা কিন্তু মায়ানমার কিন্তু খুব একটা ডিফেন্ড করতে পারছি না, এখন আমাদের হয়তো সেকেন্ড ট্র্যাক অফ ডিপ্লোমেসিতে হয়তো ইনভলভ হওয়ার প্রয়োজন আছে। এবং তাছাড়াও বাংলাদেশ সামনে নিশ্চয়ই জন্য অনেক লিমিটেশন আমাদের আছে,
তার মানে হ্যাঁ আপনি বলছেন যে পেশাগত বৃত্তিগত শিক্ষা তাদের দিতে হবে, লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, কারণ সেখানে একটা বিশাল জনগোষ্ঠীর একটা বিরাট অংশ হচ্ছে শিশুরা, তারা লেখাপড়ার কোনো সুযোগ পাচ্ছে না, তো তাদের পড়াশোনার ব্যবস্থা পেশাগত তাদের দক্ষতা মানে দেওয়ার জন্য তারা আসলেই তো কোনো কাজকর্ম নেই, কোনো কিছু নেই, ভবিষ্যৎ নেই, তারা কি ধরনের কাজ করবে সেটাও তারা চিন্তা ভাবনা করতে পারে না। আর কক্সবাজার শরণার্থী শিবিরে তো সেটা সম্ভব না, কয়েকজন কাহায় তারপরে স্বাস্থ্য খাতে কোনো একটা প্রশিক্ষণ দিয়ে ওই এলাকার ওই শরণার্থী শিবির এলাকায় বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের শিশুদের স্বাস্থ্যের বিষয়ে তারা হয়তো সাহায্য করতে পারে স্বাস্থ্য রক্ষার খাতে, কিন্তু তাদেরকেও তো তাদেরও প্রশিক্ষণ প্রয়োজন।
তো আমাদের এখান থেকে যদি আমরা কোনো ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারি কিনা এটা কিন্তু চিন্তা করার সময় এসেছে। যেমন মালয়েশিয়া এখন চিন্তা করছে যে ওদের 1,60,000 রিফিউজিদের কিভাবে ওরা 2020 সালের মধ্যে ওদের জিডিপি তে
একটা জীবিকার ব্যবস্থা,
এসব না করলে কিন্তু আমাদের একটা বাড়ি না থাকলে, আপনি জানেন যে আগামী কিন্তু এসব ফান্ড কিন্তু সেই হয়ে আছে। গত 2018 সালে যে বাজেটটা ছিল $591 মিলিয়ন, এখন কিন্তু 2019 সালে চলে আসছে $920 মিলিয়ন। সুতরাং বুঝতে পারছি বিশ্বের অন্য কোথাও বর্তমানের দুর্ঘটনা ঘটে নাই, যার ফলে এই যে আমাদের অর্থনীতিতে ন্যাশনাল ইকোনমিতে একটা প্রভাব পড়তে পারে যদি ফরেন ফান্ড যদি সিং হয়ে আসে। সুতরাং সবকিছু মিলিয়ে কিন্তু উই আর ইন থ্রেট।
আসলে এই বিশাল জনগোষ্ঠী, এই যে আশ্রয়প্রার্থী বা শরণার্থী জনগোষ্ঠী যেটা বিশাল, এই তো একেবারে 10 লাখের ছাড়িয়ে যাচ্ছে, এবং তারপরে শিশু জন্ম নিচ্ছে, তারাও সেখানে যোগ দিচ্ছে, সবকিছু মিলিয়ে বাংলাদেশ সরকারের উপরে, বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের জনসাধারণের উপরে একটা বিশাল চাপ, সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত দিক থেকে সব দিক থেকে বলতে পারি। তবে আজকে যারা আমাদের যোগাযোগ করছিলেন ফেসবুকে টেলিফোনে, তাদের কয়েকজনের নাম বলে আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই।
আমি একটু বলে দিতে চাই যে আসলে আমরা দুঃখিত, শুরুতে খানিকটা যান্ত্রিক ত্রুটি হয়েছিল, এখন আপনারা শুনতে পাচ্ছেন এবং অনেকেই মন্তব্য করেছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাছে আমাদের সর্বোচ্চ চেষ্টা পৌঁছে দেওয়ার জন্য।
পাচ্ছিলেন হয়তো, দেখতে পাচ্ছিলেন না ভালো করে ফেসবুক লাইভে।
সব মিলিয়ে আমি কয়েকজনের কথা, অজয় কুমার শঙ্কর, তারপর হচ্ছে মনির আহমেদ, আমাদের নিয়মিত শ্রোতা এরা, মনির আহমেদ অনেক মন্তব্য করেছেন, তিনি সবসময় চান আমাদের অনুষ্ঠান ভালো যাক, আমরাও সেটা চাই, আপনি আমাদের অনুষ্ঠান পছন্দ করেন, সে কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাসুম বিল্লাহ মাঝে
আমাদের শুভাকাঙ্ক্ষী, সেখানে তারা লিখে জানান কখন কি অঘটন ঘটছে, দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না,
মোহাম্মদ মাসুদুর রহমান, অনেকে, আপা অনেক নাম পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যন্ত।
হ্যাঁ, আমাদের সঙ্গে আজকে যারা যোগ দিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আবু মোর্শেদ চৌধুরী, মকবুল আহমেদ এবং মোয়াজ্জেম হোসেন শাকির, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা সময় করে তাদের কর্মব্যস্ততার মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক
ধন্যবাদ,
কারণ আলোচনা তো কখনোই, ধন্যবাদ ভাই, আলোচনা তো কখনোই সম্পূর্ণ হয় না, আরো বাকি থেকে যায়। তো আজকে সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহিদ,
যাদের প্রশ্ন নিতে পারলাম না, মন্তব্য পড়তে পারলাম না, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
আজকের আলোচনা আলাপনের এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ইরান যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হরমুজ প্রণালীতে গুলি করে যে ভূপাতিত করেছে তার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি স্থাপনায় অভিযান চালানোর জন্য সর্বতোভাবে প্রস্তুত ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইরানের সাধারণ মানুষের প্রাণনাশের কথা ভেবেই এই আক্রমণ তারা বন্ধ করেছে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রথম প্রকাশিত খবরে বলা হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রাথমিকভাবে ইরানের র্যাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যাটারির ওপরে হামলার অনুমোদন দেন, কিন্তু আক্রমণের চরম মুহূর্তে বন্ধ করা হয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বেশ কিছু খবরে আজ শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় বলেন, তার ভাষায়, আমরা গতরাতে ইরানের তিনটি বিভিন্ন স্থাপনায় পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম। আমি জিজ্ঞাসা করি ওই হামলায় কতজন মানুষ নিহত হবে। জেনারেল থেকে উত্তর ছিল 150 জন স্যার। আক্রমণের 10 মিনিট আগে আমি তা বন্ধ করেছি। তিনি টুইটারে আরও বলেন, এই আক্রমণ হবে ভারসাম্যহীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী সপ্তাহে নতুন দিল্লি সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ভারতের সার্বিক সম্পর্কে যে অত্যন্ত ইতিবাচক তা একই রকম থাকবে। দুদেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও জুন মাসের 25 তারিখে ভারত যাচ্ছেন। নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার জয়লাভ করার পর যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম উচ্চ পর্যায়ের সফর। হংকংয়ে শুক্রবার হাজার হাজার প্রতিবাদী ছাত্র কালো পোশাক পরে মিছিল করে। তারা বিতর্কিত বহিঃসমর্পণ বিলটি সম্পূর্ণভাবে বাতিল করায় এবং বেইজিংপন্থী নেতা ক্যারি লেমের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। সোমালি বংশোদ্ভূত কয়েক ডজন ইউরোপীয় নাগরিক যারা সিরিয়া এবং ইরাকে আইসিসের সন্ত্রাসী দলে যোগ দিয়েছিল তাদেরকে ইউরোপীয় দেশগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতের ষষ্ঠ বৃহত্তর রাজ্য চেন্নাইয়ে এ সপ্তাহে পানির আধারগুলো প্রায় শূন্য অবস্থায় পৌঁছেছে। বিত্তশালীরা অন্যান্য জায়গা থেকে ট্রাকে করে পানি আনিয়ে নিচ্ছেন, কিন্তু দরিদ্র জনগণ পানির জন্য গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সরকারি পানি সরবরাহের আশায় অপেক্ষা করেন। চেন্নাইয়ের বেশ কিছু রেস্তোরাঁ বন্ধ রাখা হয়েছে, অনেক অফিস আদালতে কাজের সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ায় দুদিনের সফর শেষ করলেন। উত্তর কোরিয়া সফরকালে শি জিনপিং দেশটিকে নতুনভাবে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পারমাণবিক চুক্তি সংক্রান্ত বৈঠকে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে তা অতিক্রম করার কথা বলেছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন থমাস ব্লন্ডেন, ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সঞ্জানা ফিরোজ, আর আমি শুগুফতা নাসরিন কুইন,
তাহিরা কিবরিয়া,
সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.